খোদার অনন্য নিয়ামত হলেন অলিগান, এ বিশ্ব হল দেহ প্রাণ হলেন অলিগান।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আলহামদুলিল্লাহিল করিম, আবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র অনুষ্ঠানে। আল্লাহ পাক আমাদের এই হাজিরিকে কবুল করে নিক। আসুন শুরুতেই ভালো ভালো নিয়ত করে নিই। রসুলে পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। কেনই বা তাহলে আমরা ভালো কাজের পূর্বে নিয়ত করব না? আসুন অনুষ্ঠানের শুরুতে নিয়ত করে নিই। অনুষ্ঠানটি দেখব আল্লাহ পাক ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে। যা শুনবো ইনশাআল্লাহ তাআলা স্মরণে রাখব, নিজের জীবনে বাস্তবায়ন করব এবং অপর ভাইয়ের নিকটও পৌঁছিয়ে দেব। দুরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত বারাকাত রয়েছে। আমাদের নবী, আমাদের আকা ও মাওলা মাহবুবে খুদা রসুলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দুরুদে পাক পাঠ করা ভুলে গেল, তবে সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল। আল্লাহ একবার! সে ব্যক্তি কতই না হতবাগা যে দুনিয়াতে জান্নাতের রাস্তায় ভুলে যাবে, যে কোথাও যাওয়ার রাস্তা জানে না, সে ওই স্থানে পৌঁছতে পারে না। তো যারা দুরুদে পাক পাঠ করা ভুলে যায়, তো তারা জান্নাতের রাস্তা ভুলে যায়। এখন প্রশ্ন হচ্ছে, যারা জান্নাতের রাস্তায় ভুলে যাবে তারা কীভাবে জান্নাতে যাবে? আল্লাহ একবার! আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক। যদি জান্নাতের রাস্তা ভুলতে না চায়, তাহলে আমাদেরকেও দুরুদে পাককে স্মরণ রাখতে হবে, আমল করতে হবে। কিবলা শাইকা তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া 72 নেক আমল রিসালা ইসলামী ভাইদের জন্য, 63 মাদানী আমত ইসলামী ভূমদের জন্য। এই নেক আমল রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত 313 বার দুরুদে পাক পাঠ করার ব্যাপারে তাগিদ দিয়েছেন। আসুন নিয়ত করে ইনশা আল্লাহুল করিম দৈনিক কমপক্ষে ইনশাআল্লাহ 313 বার দুরুদে পাক পাঠ করব, ইনশা আল্লাহুল করিম। আসুন একবার দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ ওয়ালাদের চরিত্র এই অনুষ্ঠানে আমরা আলহামদুলিল্লাহিল করিম একজন আল্লাহ ওয়ালা ব্যক্তি, একজন আল্লাহ নেক বান্দা, তার চরিত্রের একটি দিক নিয়ে বা দুটি দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি আলহামদুলিল্লাহ। আজকে মহান এক ব্যক্তিত্ব সুবহানাল্লাহ। প্রত্যেক আল্লাহ ওয়ালাই মহান, প্রত্যেক আল্লাহ ওয়ালাই সম্মানিত, কিন্তু তাদের মধ্যেও কিছু ক্যাটাগরি রয়েছে, তাদের মধ্যেও কিছু সম্মানের দিক দিয়ে যারা আমাদের নিকট সবচেয়ে বেশি সম্মানিত এবং যাদের কথা আমরা সবচেয়ে বেশি স্মরণ করি। যেমন হুজুর গোসে পাক রহমতুল্লাহ আলাই, ছোটো থেকে আমরা হুজুর গোসে পাকের নাম শুনে এসেছি, মৃত্যুর আগ পর্যন্ত গোসে পাকে আমরা করি। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, যদিও ওনার মাজার শরীফ আজমির শরীফে হিন্দের মধ্যে, কিন্তু তারপরও বাংলাদেশে থেকেও আমরা তার স্মরণ করি। বাবা শাহজাল ইয়ামানি প্রায় 700 বছর পূর্বে দুনিয়া থেকে পর্দা করেছেন, সিলেটের জমিনে শুয়ে রয়েছেন, তার সামনে আমরা আলোচনা করে থাকি। তো কিছু কিছু ব্যক্তিত্ব এমন রয়েছে যারা খুব প্রচলিত, সুবহানাল্লাহ, যাদের শান মান আল্লাহ পাক এমনভাবে বাড়িয়ে দিয়েছেন যে কিয়ামত অবধি যারা আসবে সবাই তাদের নাম নেবে। আল্লাহ একবার! এমন একটি ব্যক্তিত্ব সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমরা শুনবো। আসল ওনার জীবনী সম্পর্কিত একটি চমৎকার ঘটনা আমরা শুনে নিই। বর্ণিত রয়েছে যে একবার তিনি রহমাতুল্লাহ তাআলাই কোনো এক দর্জির দ্বারা নিজের পোশাক সেলাই করালেন। ওই দর্জি ওই আল্লাহর বলি রহমাতুল্লাহের শান ও মর্যাদা সম্পর্কে অবগত ছিল না। ও ব্যক্তি মজা করে ডান হাতের আস্তিনকে এতই ছোট করে দিল যে তাতে তার হাত অনেক কষ্টে প্রবেশ করতে হয়েছে, এবং বাম হাতের আস্তিন এতই বড় করে দিল যে তাতে মাথাও প্রবেশ করানো যাবে। ওই আল্লাহর বলি রহমাতুল্লাহ তাআলার দরবারে যখন পোশাকটি নিয়ে আসা হলো, তখন তিনি বললেন, আল্লাহ পাক তোমাকে উত্তম প্রতিদান দান করুক, ছোট আস্তিন ওজুর ক্ষেত্রে, উপরে তোলার ক্ষেত্রে ভালো, এবং খোলা আস্তিন অর্থাৎ যেটা তুমি অনেক বড় বানিয়েছ সেই খোলা আস্তিন কিতাব রাখার ক্ষেত্রে অনেক উপযোগী। এরই মধ্যে খলিফার দরবার থেকে একজন বার্তাবাহক ওই আল্লাহর ওলি রহমতুল্লাহের দরবারে একটি পুরস্কার নিয়ে আসলেন, একটি তহফা নিয়ে আসলেন, যে তহফাটি কি ছিল? 10,000 দিরহাম। সুবহানাল্লাহ, যখন ওই 10,000 দিরহাম ওই আল্লাহর ওলি রহমতুল্লাহের বারগাহে পেশ করা হলো, তিনি তাকে বললেন যে এই দর্জিকে কাপড় সেলাইয়ের পারিশ্রমিক দিয়ে দাও। যখন দর্জি বার্তাবাহককে তার সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে তিনি কে, যার পোশাক আমি নষ্ট করে ফেলেছি, একটা হাত একটা আস্তিনকে ছোট করে দিয়েছি, আরেকটা আস্তিনকে বড় করে দিয়েছি, কিন্তু তিনি রাগ করার পরিবর্তে আমাকে আরো গিফট দিচ্ছে, আমাকে আমার পারিশ্রমিক বাড়িয়ে দিচ্ছে, পারিশ্রমিক দিচ্ছে, ইনি কে? তখন ওই বার্তাবাহক বলল, তুমি কি জানো না, ইনি তো জমানার মশহুর বলি, সুবহানাল্লাহ, ইনি তো অন্য কেউ নয়, উনি তো আল্লাহ পাকের অনেক বড় নেক বান্দা ছিলেন। যখন দর্জি ওই আল্লাহর ওলি রহমাতুল্লাহ তাআলার নাম শুনলেন, সে সাথে সাথে তওবা করলেন, তার কদম বুচি করলেন এবং তার পিছনে পিছনে যেতে লাগলেন, তখন তার সান মান বুঝলেন। আচ্ছা, এই ঘটনা কার সম্পর্কে? এই যে আল্লাহর ওলি রহমাতুল্লাহ আলাই, ইনি কে? জি হ্যাঁ, যার নাম আমরা প্রায় শুনে থাকি। সুবহানাল্লাহ, দুনিয়ার মধ্যে 4টি মাজহাব সবচেয়ে বেশি বিখ্যাত, হানাফি, শাফি, মালিকি এবং হাম্বলি। হানাফি মাজহাবের আমাদের ইমাম আজম আবু হানিফা, মালিকি মাজহাবের ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, শাফি মাজহাবের ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, হাম্বলি মাজহাবের ইমাম আহমদ বিন হাম্বল। এখন এই যে চরিত্র আমরা শুনেছি, এটা কার? জি হ্যাঁ, এটা অন্য কেউ নয়, বরং ওই ব্যক্তিত্ব সুবহানাল্লাহ যিনি ফিকহে শাফির প্রবর্তক ছিলেন, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলার মাজহাবের পর যার মাজহাব সবচেয়ে বেশি প্রচলিত এবং যার মাজহাবের অনুসারী অনেক, তিনি হচ্ছেন সেই ব্যক্তিত্ব ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। জি হ্যাঁ, এই ঘটনা, এই চরিত্র হচ্ছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। যে তার চরিত্র মুবারকে কেমন ছিল, আখলাক মুবারক কত না উত্তম ছিল। দর্জি তার পোশাক নষ্ট করে ফেলার পরেও তিনি সেই পোশাকটাকে নিজের কাজে লাগালেন এবং পাশাপাশি তাকে ইনাম দিলেন, তাকে পুরস্কার করলেন। এখন আমাদের শিক্ষার বিষয় হচ্ছে, যখনই আমাদের কোনো একটা কাজ নষ্ট হয়ে যায়, কোনো একটা কাজ খারাপ হয়ে গিয়েছে, আমার পছন্দনীয় কোনো বস্তু আমার থেকে চলে গিয়েছে, এর জন্য কোনো ব্যক্তি দায়ী, তখন আমি কি করি? তার উপর চড়া হয়ে যায়, তাকে মানে প্রহার করে, তাকে গালাগালি করে, তার উপর মানে অত্যাচার করে, জুলুম করে, তাকে খারাপ খারাপ কথা বলে। মনে রাখবেন, যে জিনিসটা আমার থেকে চলে গিয়েছে, যেটা আমি হারিয়ে ফেলেছি, গালি দেওয়ার পর তো আসবে না, বকা দেওয়ার পর তো আসবে না, আমি কাউকে মারধর করলাম, সেই জিনিসটা তো পাবো না। তো ইমাম শাফি রহমতুল্লাহ সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকেও ইমাম শাফির সেই চরিত্র মুবারকের উপর আমল করার তৌফিক দান করুক। আসুন ওনার সংক্ষিপ্ত পরিচয় আমরা শুনে নিই। সুবহানাল্লাহ, কোটি কোটি শাফিঈদের ইমাম, দ্বিতীয় হিজরির মহান তাবি বুজুর্গ হযরত সাইয়েদুনা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মুবারক নাম মুহাম্মদ, উপনাম আবু আবদুল্লাহ এবং পিতার নাম ইদ্রিস ছিল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির একটি উপাধি নাসিরুল হাদিসও ছিল। তিনি রাত জেগে ইবাদতকারী ছিলেন, দুনিয়ার সাত সমূহ থেকে দূরত্ব অবলম্বনকারী ছিলেন, নেকির দাওয়াত প্রদানকারী ছিলেন এবং মন্দ কাজ থেকে বিরতকারী ছিলেন। তার বংশ পরম্পরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গিয়ে সংযুক্ত হয়েছে। ইমামে আজম ইমাম আবু নুআইম আহমদ বিন আবদুল্লাহ আসফাহানি শাফি রহমতুল্লাহ আলাইহি লিখেন যে, সম্মান ও উচ্চ মর্যাদার অবস্থান হলো একজন মুসলমানের বংশীয় সম্পর্ক সকল সৃষ্টিকুল থেকে উত্তম ব্যক্তিত্ব হযরত সাইয়েদুনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সাথে সম্পৃক্ত হওয়া। অর্থাৎ যারা সৈয়দ জাদা, যারা আওলাদে রাসূল, তাদের যে বংশ পরম্পরা রয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম বংশ পরম্পরা। দুনিয়াতে যত বড় বাদশাহ হোক না কেন, দুনিয়াতে যত বড় কোটিপতি হোক না কেন, দুনিয়ার আমি আপনি যাই বলি না কেন, যত সম্মানের অধিকারী হোক না কেন, কিন্তু ওই ব্যক্তির বংশ পরম্পরা, যারা সৈয়দ জাদা রয়েছেন, আওলাদে রাসূল রয়েছেন, তাদের সাথে মিল খাবে না। কেন? দুনিয়া যারা সম্মানিত, তাদের বংশ পরম্পরা দুনিয়ার একজন কোনো না কোনো ব্যক্তির সাথে গিয়ে সম্পৃক্ত হয়েছে, আর যারা আওলাদে রাসূল, তাদের বংশ পরম্পরা আমার রাসূলের সাথে সম্পৃক্ত হয়েছে, যিনি কুল কায়নাতের মালিক, যিনি দোজাহানের বাদশাহ, যিনি আমাদের আকা মাওলা, যিনি মাহবুবে খোদা, যিনি সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, যার সাথে আমরা দুনিয়া পেয়েছি, যার সাথে আমরা কবর আখেরাতে মুক্তি পাবো, সে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরম্পরার সাথে যার সম্পৃক্ত হয়ে যায়, সুবহানাল্লাহ, যাদের বংশ দ্বারা মিলে যায়, তারা কতই না উত্তম। মিরাল সুন্নাহ দামাত বারাকাতুল্লাহ আলিয়া, যারা সৈয়দ জাদা রয়েছেন, আওলাদে রসুল রয়েছেন, তাদেরকে বাকায়দাভাবে মানে তাদের ইজ্জত, তাদের সম্মান করার ব্যাপার আলহামদুলিল্লাহ তাগিদ দিয়েছেন। তাই আমাদের উচিত হচ্ছে সদা সর্বদা আওলাদে রসুল, যারা সৈয়দ জাদা রয়েছেন, তাদের তাজিম করা, সম্মান করা। আজকের বিষয় হচ্ছে ইমাম শাফি রহমাতুল্লাহের মুবারকমের চরিত্র। এমনিতে যদি দেখা যায় ইমাম শাফি রহমাতুল্লাহের অসংখ্য গুণ ছিল, হা থাকবেই তো, কোটি কোটি শাফিদের ইমাম ছিলেন, সুবহানাল্লাহ, শাফি মাজহাবে প্রবর্তক ছিলেন, ওনার আর যে ফতোয়া, ওনার যে মাসালার যে উনি সমাধান করেছেন সেটাকে মোতাবেকই শাফি মাজহাবের অনুসারীরা সেটাকে পালন করে থাকেন। ওনার তো অসংখ্য গুণ ছিলেন, যেমন দুনিয়া বিমুখ ছিলেন, ইবাদতকারী ছিলেন, আল্লাহ পাকের নেক আমল করেছিলেন, আল্লাহ পাকের দরবারে ওনার মর্যাদা ছিল। কিন্তু ওনার চরিত্রের একটা দিক সুবহানাল্লাহ কতই না সুন্দর ছিল। বর্ণিত রয়েছে যে ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি ছোটবেলায় পংক্তি তালাশ করে করে লিখতাম। একদিন আমি মক্কা শরীফের একদিকে যাচ্ছিলাম, হঠাৎ আমি কারো ডাক শুনলাম, হে মুহাম্মদ বিন ইদ্রিস, তুমি ইলমে দ্বীন অর্জন করো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমি মুখ ফিরে দেখলাম, কাউকে দেখতে পেলাম না। অতঃপর আমি ইলমে দ্বীন অর্জন করা শুরু করে দিলাম এবং আমি পুরাতন কাপড়ের টুকরোর মধ্যে ইলমের বিষয়গুলো লিখে পাত্রের মধ্যে রেখে দিতাম এবং শেষ পর্যন্ত সেটা ভরে গেল। আমি এতিম ছিলাম আর আমার আম্মা জানের কাছে আমার লেখাপড়ার খরচের জন্য কিছুই ছিল না। সুবহানাল্লাহ, ইমাম শাফি রহমাতুল্লাহ এর বর্ণনা হলো মায়ের কাছে শিক্ষককে দেওয়ার জন্য তার কিছুই ছিল না। অবশ্য শিক্ষক এই কথায় রাজি হয়ে গেলেন যে তার যাওয়ার পর আমি মাদ্রাসা পরিচালকের দায়িত্ব পালন করব। আমি 7 বছর বয়সে, ইমাম শাফি বলেন আমি 7 বছর বয়সে কোরআনে পাক মুখস্ত করে নিলাম আর তখন থেকে মসজিদে যেতে লাগলাম। ওলামায়ে কেরামের নিকট বসে হাদিস ও দ্বীনী মাসালা শিখা আরম্ভ করলাম। মক্কা শরীফে আমাদের বাড়ি খায়েফ নামক উপত্যকায় ছিল। আমি কোনো চকচকে হাড় দেখলে সেটার উপর হাদিস ও মাসালা লিখে নিতাম, আল্লাহু আকবার। যখন ওই হাড় পূর্ণ হয়ে যেত তখন আমি সেটাকে একটি পুরাতন কলসিতে রেখে দিতাম। আল্লাহ পাক ইমাম শাফি রহমাতুল্লাহের ইলমের দরজাকে খুলে দিয়েছেন এবং এক পর্যায়ে হযরত মুসলিম বিন খালিদ জানজির রহমাতুল্লাহ তাকে ফতোয়ার প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে বলেন, হে আবু আবদুল্লাহ ইমাম শাফি, তুমি ফতোয়া প্রদান করো, এখন তোমার ফতোয়া দেওয়ার সময় হয়ে এসে গেছে। অথচ ওই সময় ইমাম শাফি রহমাতুল্লাহ বয়স মাত্র 15 বছর ছিল। 15 বছর বয়সে যুগশ্রেষ্ঠ আলিমুদ্দিন বললেন যে তুমি ফতোয়া প্রদান করো, কেননা তোমার ফতোয়া দেওয়ার মতো সে ক্যাপাসিটি তোমার মধ্যে চলে এসেছে, সে ইলমে দিন তোমার মধ্যে চলে এসেছে, আল্লাহ পাক তোমার প্রতি দয়া করে দিয়েছেন। মাদানিচে দর্শক বিন্দু, এখান থেকে দুটা শিক্ষণীয় বিষয়। প্রথমত, ইমাম শাফি রহমাতুল্লাহ ইলমে দিন যে অর্জন করবেন তার সে ক্ষমতা ছিল না। কারণ আজকে কিছু শিখতে হলে বা স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, যেখানে আপনি যান না কেন, প্রত্যেক শিক্ষা বোর্ডের মধ্যেই অর্থ তো খরচ হবে। তো সে জামানায় ছিল সোনার দিরহাম বা আশরাফ যেটাই ছিল, তো সেটা খরচ করার মতো ক্যাপাসিটি ছিল না, তাদের সে পারিবারিক খরচ চালানোর মতো সমস্যা ছিল। তারপর ইমাম শাফি রহমাতুল্লাহের জজবা এবং হিম্মত কেমন ছিল, তার আম্মা জানের কেমন প্রচেষ্টা ছিল যে তাকে ইমাম বানিয়েছেন, তো বানিয়েছেন যুগশ্রেষ্ঠ ইমাম বানিয়েছেন, ইলমে দ্বীনের এমন মর্তবা তাকে আল্লাহ পাক দিয়েছেন দ্বীনের জ্ঞান শিখার কারণে যে আল্লাহ পাক কোটি কোটি শাফিদের ইমাম বানিয়ে দিয়েছেন, কিয়ামত অবধি যারা আসবে তাকে স্মরণ করছে। মূল কারণ এটা ইলমে দ্বীনের আগ্রহ। আজকে আমি আপনি চিন্তা করি আমাদের মধ্যে কতটুকু ইলমে দ্বীনের আগ্রহ রয়েছে। যখনই কাউকে বলা হয় আমার সময় নেই, যখনই বলা হয় ভাই আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমাকে তো দুনিয়া অর্জন করতে হবে। আরে মনে রাখবেন, যারা দুনিয়া অর্জনের জন্য দুনিয়ার জ্ঞান অর্জন করেছে যুগ আজকে তাকে ভুলে গিয়েছে। যারা আল্লাহর দিন শিখার জন্য আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছে, ইলমে দিন শিখেছে, কিয়ামত অবধি তাদেরকে স্মরণ করা হবে। আজকে দেখুন, আমরা ইমাম শাফি রহমাতুল্লাহের নাম নিচ্ছি, ওনার চরিত্র শুনতেছি, আমরা নিজেকে নিজে প্রশ্ন করি, যদিও আমরা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ অনুসারী, তার মাজাবি হক, কিন্তু আমরা অনুসরণ করি কাকে, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহকে। ওনাকে অনুসরণ করার পরেও আমরা ইমাম শাফির আলোচনা কেন করছি, উনি ইলমে দ্বীন অর্জন করেছে, দ্বীনের এমন খিদমত করে গিয়েছে, আর যেটা খিদমত করার মন মানসিকতা আমাদের নেই, খিদমত করবো কোত্থেকে, আমাদের তো সে ইলমে দ্বীনই নেই। ইমাম শাফির রহমাতুল্লাহ হার পেলে সেটার মধ্যে তিনি হাদিস লিখে নিতেন যেন ইলমে দ্বীনটাকে হেফাজত করা হয়। দ্বীনের জ্ঞান বা ইলমকে যদি হেফাজত করতে হয় তাহলে সেটাকে আবদ্ধ করতে হবে, অর্থাৎ লিখে নিতে হবে। আজকে আমাদের সে অভ্যাস থাকে না, যুগে যুগে আল্লাহর বলিরা এটাই করে গিয়েছেন, ইলমে দ্বীনকে কোনো না কোনোভাবে তারা অর্জন করার পথ খুঁজে নিয়েছেন। আজকে যত সহজ হচ্ছে, যত সহজভাবে আমরা ইলমে দ্বীন অর্জন করতে পেরেছি, আগেকার যুগে এমন পরিস্থিতি ছিল না, কিন্তু আগেকার যুগে পরিস্থিতি না থাকার পরেও আল্লাহওয়ালারা ইলমে দ্বীন অর্জন করেছে। আর সমস্যা কি আমাদের, আমাদের পরিবেশ তো তৈরি হয়ে গিয়েছে, স্কুল তৈরি হয়ে গেল, কলেজ তৈরি হলো, ভার্সিটি তৈরি হলো, মাদ্রাসা তৈরি হলো, সব চলে এসেছে আমার কাছে, কিন্তু দ্বীনের জ্ঞান আমি শিক্ষা থেকে অনেক দূরে রয়েছি। স্কুলে যাওয়ার সময় রয়েছে, হ্যাঁ যেতে হবে, কলেজে যাওয়ার সময় রয়েছে, মারহাবা, বাসিটিতে যাবো আরো ভালো, আমি ইলমে দিনকে শিক্ষা অর্জন করব না, শিখতে হবে। আজকে অনেক মানুষের এটা কনসেপ্ট থাকে, অনেকের ইচ্ছে থাকে, আমি তো ভার্সিটির ছাত্র, আমি তো কলেজ স্টুডেন্ট, আমি কিভাবে ইলমে দিন শিখবো? আরে ভাই, ভার্সিটির স্টুডেন্টকে তো মানা করা হয় নাই, এমন কোন কিতাবের তো লেখা নেই এক লাইন বা একটি শব্দ যে দুনিয়ার সাধারণ কোনো ব্যক্তি ইলমে দিন অর্জন করবে না, শুধুমাত্র যারা আলিম হবে তারাই অর্জন করবে। না না, এটাই ভুল ধারণা যেটা আজকে আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আমি ভার্সিটির ছাত্র, আমি কলেজ স্টুডেন্ট, আমি স্কুল স্টুডেন্ট, আমি তো প্যান্ট শার্ট পরি, আমি কিভাবে ইলমে দিন অর্জন করবো? আরে ভাই, প্যান্ট শার্ট পরি বা যেটাই পরি না কেন, আমি যে মুসলমান হিসেবে রয়েছি, মুসলমানের জ্ঞানটা শিখে তো ইলমে দিন, সেটাই আমি শিখি না, আল্লাহ সাথে ইনশাল্লাহ সেটাই কামিয়াবি হবে। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাই এর ইলমে দিনের এমন আগ্রহ ছিল, আর রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওনাকে কেমনভাবে কবুল করে নিয়েছেন বর্ণিত রয়েছে। আল্লাহ পাকের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে তোমরা কুরাইশদেরকে গালি দিও না, নিশ্চয় তাদের আলিম জমিনকে জ্ঞান দ্বারা পরিপূর্ণ করে দিবে। ইমাম আবু বকর হুসাইন বিন বাইহাকি রাহমাতুল্লাহ বলেন যে আমাদের ওলামায়ে কেরামগণের একটি দল বলেন যেটা এখানে যে আলিমের কথা বলা হয়েছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আলিমের কথা বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হলো ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাই। আর এই বর্ণনাটি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত। সুবহানাল্লাহ, ইলমে দিন অর্জন করেছে রসুল পাকের দরবারে মকবুল হয়ে গিয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপার রয়েছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার চাচার সাথে মক্কা শরীফ থেকে ইয়েমেন শরীফে গেলেন। যখন পুনরায় ফিরে আসলেন তখন প্রথম প্রথম হজরত মুসলিম বিন খালিদ জানজি রহমতুল্লাহ আলাই ও হজরত সুফিয়ান বিন ওয়াইনা রহমতুল্লাহ আলাই এর নিকট পড়তে থাকেন। অতপর তিনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের খিদমতে যাওয়ার পূর্বে তার হাদিসের কিতাব মুআত্তা ইমাম মালিক 10 বছর বয়সে মুখস্থ করে নেন। তিনি বলেন যে যখন আমার বয়স 12 বছর হলো তখন আমি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের খিদমতে হাজির হলাম যে তাকে মুআত্তা শোনাবো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই আমাকে ছোট মনে করে বললেন, কাউকে দেখো যে তোমার সাথে পড়বে। আমি আরজ করলাম, হুজুর যদি আপনার আমার পড়া ভালো লাগে তাহলে আমার কাছ থেকে শুনে নিন, আর না হয় আমি অন্য কাউকে নিয়ে আসব। বললেন পড়ো। আমি তার সামনে পড়তে রইলাম এই পর্যন্ত যে কিতাবু সের পর্যন্ত পৌঁছে গেলাম। তিনি আমাকে বললেন, বৎস, এটাকে সংরক্ষণ করো আর এখন ইলমে ফিকা অর্জন করো এবং সেটাতে মশগুল থাকো। সুবহানাল্লাহ, কেমন মন মানসিকতা ছিল ইলমে দিন অর্জন করা। দূর দূর পর্যন্ত তিনি সফর করেছেন, আলিমে মদিনা ইমাম মালিক রহমতুল্লাহ দরবারও চলে গিয়েছেন। আজকে যখনই আমাদেরকে বলা হয় ভাই 3টা দিনের জন্য চলেন না মাদানী কাফেলায়, ভাই আমার তো সময় নেই, আমার তো কাজ রয়েছে, আমার তো ব্যবসা রয়েছে, আমার তো চাকরি রয়েছে, আমি যে ব্যস্ত আমার মতো কেউ ব্যস্ত নেই। আরে ভাই, ব্যস্ততা এখন চলে যাবে, এখন আমি মারা যাই, কিছুক্ষণ পর আমাকে কবরে দিয়ে আসবে। আপনার নিকট প্রশ্ন বলুন এবার যে আমি কবরে গেলে আমার ব্যবসার কি হবে, আমি কবরস্থানের মধ্যে শুয়ে থাকলে আমার চাকরি কি হবে, আমি মাটির নিচে চলে গেলে আমার ঘরের কি হবে? চিন্তা করেছি? চিন্তা তো আমরা করি না। যখনই দিনের কথা বলা হয় আমার কাজ রয়েছে, আরে ভাই এখন তো মারা যেতে পারি, এখন ইলমে দিন শিখি না। আজকে আল্লাহর পানাম মানুষ ইলমে দিন থেকে এতটাই দূরে রয়েছে, মৃত্যুর পর যে জানাজার নামাজ পড়াবে এটাই অনেকে জানে না। আমার বাবা মারা যাবে, আমি যে তার জানাজার নামাজ পড়াবো সেই নামাজটা আমি শিখেছি, এটা তো ইলমে দিন, এটাই শিখে না। আমার মা মারা গিয়েছে, তাকে কিভাবে দাফন করতে হবে এটাই আমি জানি না। সেখানে শরীর কি পর্দা রয়েছে সেটাই আমি জানি না। কিভাবে দোয়া করবো সেটাই জানি না। কিভাবে কান্না করলে আল্লাহ গুনাকে মাফ করবে সেটাই জানি না। জানাজার নামাজে হাত কখন তুলবো, হাত কখন ছাড়বো, আল্লাহু আকবার কখন বলবো এটাই আমরা জানি না। অনেকে জানাজার সময় ঈদ পড়ে, ঈদের সময় জানাজা পড়ে, হ্যাঁ ঈদের নামাজে জানাজার নামাজ পড়ে, অনেকে জানাজার নামাজে ঈদ পড়ে। প্লিজ টাইম হেরা মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, ইমাম শাফি রহমতুল্লাহ তো সফর করেছেন, এরকম করে আল্লাহওয়ালারা সফর করেছেন, আমরাও সফর করি না আলহামদুলিল্লাহ। দাওয়াত ইসলামের উদ্যোগে 3 দিনের মাদানী কাফেলা সফর হয়। আমি আপনাকে বলবো সফর করুন 3 দিনের জন্য, 12 দিনের সফর হয় আপনি 12 দিন সফর করুন, 1 মাসের সফর হয়, 1 মাসের সফর হয় আপনি 1 মাস চলে যান, 12 মাসের জন্য সফরে চলে যান, 30 দিনের জন্য সফরে চলে যান, 63 দিনের জন্য চলে যান, আপনার ফায়দা হবে, আপনার বেনিফিট হবে। যত আপনি আল্লাহর রাস্তায় সময় দিবেন, ইলমে দিন অর্জন করবেন, তত আমার আপনার উপকার হবে, আমার আপনার দিন সুন্দর হবে, আমার আপনার দুনিয়া সুন্দর হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা, শুনছিলাম ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা এর ইলমে দিনের আগ্রহ। সুবহানাল্লাহ। প্রিয় ইসলাম ভাইরা, ইসলামের মধ্যে 100 জন অথবা এর চেয়ে বেশি মুজতাহিদ হয়েছে, যাদের মধ্যে এত পরিমাণ ইলমি ক্ষমতা এবং যোগ্যতা থাকে যার দ্বারা কোরআনে পাকের ইশারা ও সংকেতকে বুঝতে পারেন। এবং কালামের উদ্দেশ্যে বুঝতে পারেন যে এবং মাসায়েলা বের করতে পারেন। নাসেক ও মনসুখ সম্পর্কে পুরোপুরি জ্ঞান রাখে। ইলমে সরফ, ইলমে নাহু, বালাগাত ইত্যাদি বিষয়ে পুরোপুরি পারদর্শী। আহকামের সকল আয়াত এবং হাদিসের উপর তাদের দৃষ্টি থাকে। ইমাম শাফি রাহমাতুল্লাহ তাআলা মুজতাহিদে মুতলাক ও ফিকহি শাফির প্রতিষ্ঠাতা। তার অনুসারীদেরকে শাফি বলা হয়। পৃথিবীতে হানাফিদের পর সবচেয়ে বেশি সংখ্যা হলো শাফিদের। আল্লাহ পাক ইমাম শাফি রাহমাতুল্লাহকে অনেক গ্রহণযোগ্যতা দান করেছেন। সহিহুল আকিদা হানাফি হোক বা শাফি, মালিকি হোক বা হাম্বলি, সকলে পরস্পর ভাই ভাই। আর আল্লাহ পাক তাকে এমন মর্তবা কেন দিয়েছেন? ইলমে দ্বীনের কারণে। জি হ্যাঁ, ইলমে দ্বীন অর্জন করেছে বিদায় তো আজকে তিনি শাফি মাজহাবের তিনি ইমাম। তার যে গবেষণা, তার যে মাসালা, তিনি যে মুস্তাহিদ মুতলাক ছিলেন, তিনি যে কথা বলে গিয়েছেন সেটা শাফি মাজহাবের জন্য অন্য দৃষ্টান্ত হয়ে গিয়েছে। আমাদেরকে উচিত হচ্ছে ইলমে দ্বীন অর্জন করা। বর্ণিত রয়েছে যে মক্কাতুল মুকাররমায় মসজিদে হারামে ফতোয়ার মজলিসে সাহাবি রসুল হজরতে আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট ছিলেন। তারপরে মহান তাবি বুজুর্গ হজরতে আতা বিন আবি রাবা রাহমাতুল্লাহ আলাই এই মজলিস চালাতেন। এরপর হজরত আব্দুল মালিক বিন আব্দুল আজিজ বিন জুরাইজ রাহমাতুল্লাহ আলাই ফতোয়া দিতে থাকেন। তারপর এই মজলিস হজরত মুসলিম বিন খালিদ জাঞ্জি রাহমাতুল্লাহ এর নিকট সোপদ হলো। এরপর এই স্থানে আসীন হলেন হজরতে সাঈদ বিন সালিম কাদ্দা রাহমাতুল্লাহ আলাই। এরপর হজরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই তশরিফ আনেন যখন তিনি ওই সময় যুবক ছিলেন। সাহাবি রসুল থেকে যুগের পর যুগ ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই পর্যন্ত তারা সে ফতোয়ার বিভাগকে চালিয়েছেন। তারা সেই ইলমে দ্বীনের সেই মজলিসকে, সেই বাগানকে চালিয়েছেন। তাই আমাদের উচিত হচ্ছে ইলমে দ্বীন অর্জন করা। আজকে আমাদের প্রোগ্রাম, আমাদের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র। এই অনুষ্ঠানে আজকে আমরা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই ইলমে দ্বীন সম্পর্কে শুনেছি। শুধু ইমাম শাফি নয়, খাজা গরিব নওয়াজ রাহমাতুল্লাহ আলাই ইলমে দ্বীন অর্জনের জন্য বের হয়ে গেছেন। আমাদের তরিকাতের জগতের আমরা যাকে ইমাম মানি, হুজুর গোসে পাক গোসে সাকালানি রাহমাতুল্লাহ আলাই, তিনিও ইলমে দ্বীন অর্জন করার জন্য সফরে বের হয়ে গেছেন। সাইয়েদি আলা হযরত রাহমাতুল্লাহ আলাই প্রত্যেক আল্লাহর ওলি, প্রত্যেক আল্লাহর নেক বান্দা, তারাই তো আলিম ছিলেন। মনে রাখবেন আল্লাহর ওলিরা প্রত্যেকে আলিম, আলিম ছাড়া কেউ আল্লাহর ওলি হয় না। তো আল্লাহর ওলিরা ইলমে দ্বীন অর্জন করার জন্য তারা দূর দূর পর্যন্ত সফরে চলে গিয়েছেন। এমনও হয়েছে এক মাস, এমনও বর্ণনা পাওয়া যায় এক মাস সফর করে গিয়েছেন আর এক মাস সফর করে এসেছেন। দুই মাস শুধু তারা সফর করেছেন একটি মাত্র হাদিসের সনদের জন্য। কিতাব আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। শুধু হাদিস, আজকে যে হাদিসগুলো আমরা শুনি সে হাদিসের সনদ নেওয়ার জন্য তারা দুই মাস পথ সফর করেছেন। আজকে আমাদের একদিন সময় নেই, এক ঘন্টা সময় নেই, মাদানী চ্যানেল দেখারও সময় নেই, কিতাব পড়ারও সময় নেই। আজকে তো যুগের পর যুগ আপডেট হতে হতে এখন আমাদের মোবাইলে কিতাব চলে এসেছে, আমাদের ল্যাপটপে কিতাব চলে এসেছে, গুগলের মধ্যে কিতাব চলে এসেছে, মাদানী চ্যানেলের মধ্যে অনুষ্ঠান চলে এসেছে, কিন্তু আমরা সেটা থেকে আমরা গাফিল রয়েছি। প্লিজ টাইম ভাই, আমি আপনাকে বলবো আমরা ইলমে দ্বীন অর্জন করি। আলহামদুলিল্লাহ করিম, আল্লাহ পাকের অশেষ দয়া। আল মাদিনাতুল ইলমিয়া দাওয়াত ইসলামের একটি বিভাগ রয়েছে, এর মধ্যে কয়েকটি ডিপার্টমেন্ট রয়েছে। আমাদের অনুবাদ বিভাগ রয়েছে, মাকতাবাতুল মদিনা বিভাগ রয়েছে। আলহামদুলিল্লাহ অনেকগুলো ডিপার্টমেন্টের মাধ্যমে আল মাদিনাতুল ইলমিয়া এবং মাকতাবাতুল মদিনা আমাদের পরিচালনা হচ্ছে। তো এই বিভাগের কাজই হচ্ছে, মাকতাবাতুল মদিনার কাজ হচ্ছে কি, কিতাব প্রকাশ করা। আল মাদিনাতুল ইলমিয়ার কাজ হচ্ছে কি, এটা রিসার্চ সেন্টার, বিভিন্ন কিতাব গবেষণা করে। সেখানে আমাদের আলেমে দ্বীনরা থাকেন, তারা কিতাব লিখেন, আমাদের মুফতিয়ানে কেরামদের ফতোয়া লিখেন। এটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ওয়েবসাইটে পাওয়া যায়, আমাদের মাকতাবাতুল মদিনায় পাওয়া যায়। আলহামদুলিল্লাহ এই জামানায় আমার শেখ তারিকাত শেখ কামিল আমির আল সুন্নাত শত রিসালা লিখেছেন, শত রিসালা তিনি লিখে দিয়েছেন, পুস্তিকা তিনি লিখে দিয়েছেন, কিতাব আমাদের জন্য দিয়ে দিয়েছেন। আসান সুরত রয়েছে, আপনি সিরাত পড়তে চান, রসুল্লাহ পাকের সিরাত জানতে চান, সিরাতে মুস্তফা কিতাব পড়েন। আমি নামাজ শিখতে চাই, নামাজের আহকাম রয়েছে, নেকির দাওয়াত শিখবো, নেকির দাওয়াত কিতাব রয়েছে, ইসলামী বন্ধের আহকাম শিখবো, ইসলামী বন্ধের নামাজ রয়েছে। পদ্মার মাসালা, পদ্মা সম্পর্কিত প্রশ্নোত্তর। আমি কুপ্রথা থেকে, খারাপ ধারণা থেকে বাঁচতে চাই, অশুভ প্রথা রয়েছে। রিয়াকারী থেকে বাঁচতে চাই, লৌকিকতা রিসালা রয়েছে। প্রত্যেকটা বিষয়ে ওসর জানতে চাই, ওসরের আহকাম রিসালা রয়েছে। এরকম করে শত রিসালা রয়েছে, পুস্তিকা রয়েছে। এগুলো হচ্ছে ইলমি দ্বীন, যেটা শিখার মতো সুযোগ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে দিয়েছে। তো আমি আপনাকে বলবো, আমরা এখনো নিয়ত করি যখনই সুযোগ পাই আমি ইলমে দ্বীন অর্জন করবো। মাকতাবাতুল মদিনা থেকে আমরা রিসালা কিতাব সংগ্রহ করি, অথবা দাওয়াত ইসলামের ওয়েবসাইট থেকে আমরা রিসালা কিতাব সংগ্রহ করে সেখান থেকে আমরা পাঠ করি। আলহামদুলিল্লাহ করিম, প্রত্যেক বৃহস্পতিবার দাওয়াত ইসলামের সাপ্তাহিক ইজতেমা হয়। আপনার শহরে যেখানে যান, যেখানে সাপ্তাহিক ইজতেমা হয়, আমি বলবো আপনি সেখানে চলে যান, সেখানে গিয়ে সাপ্তাহিক ইজতেমায় আপনি অংশগ্রহণ করুন। এটা হচ্ছে ইলমে দ্বীনের একটি বাগান। ইলমে দ্বীনের বাগানে কিছুক্ষণ সময় বসা হাজার রাকাত নফল নামাজ থেকে উত্তম বলা হয়েছে। আমরা কেন আগ্রহ করি না, আমরা কেন চেষ্টা করি না? যদি চেষ্টা করি আমরা পাবো। অনেকে এটা চিন্তাধারা থাকে, আমার তো সময় নেই, আমি আমার ডবল 12 ঘন্টা 24 ঘন্টা সময়টাকে বের করি, আমি 8 ঘন্টা ঘুমাই বা 10 ঘন্টা বা 9 ঘন্টা বা 6 ঘন্টা ঘুমাই, বাকি সময় আমি কি করি? কাজ করছি, ওকে, চাকরি করতেছি, আমার জব রয়েছে, আমার ব্যবসা রয়েছে, যেটাই থাকুক না কেন সব কিছু থেকে আমি ফারিগ হয়ে মাত্র 26 মিনিট, মাত্র 25 মিনিট, মাত্র 19 মিনিট, তা না হলে সর্বনিম্ন মাত্র 12 মিনিট আমি বের করি আমার জীবনে। যে প্রত্যেক দিন আমি 12 মিনিট কিতাব পড়বো, প্রত্যেক দিন আমি 12 মিনিট ইলমি দিন অর্জন করব। যদি কন্টিনিউ আমি করতে পারি, 12 মিনিট আমি কিতাব পড়লাম, সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কালাম শুনলাম, ইলমি দিন শুনলাম, হাদিসে রসুল শুনলাম, সেখান থেকে আমি ইলমি দিন অর্জন করলাম, আমার নামাজ শুদ্ধ হলো, আমার রোজা ঠিক হয়ে গেল, আমার হজের আহকাম জানতে পারলাম, আমি যাকাত সম্পর্কে বুঝতে পারলাম, আমার নামাজ ইবাদত তিলাওয়াত সব কিছুর মধ্যে ইবাদতের মধ্যে স্বাদ চলে আসবে যখন আমি ইলমি দিন শিখে নেব। এর উত্তম ব্যবস্থা হচ্ছে কিতাব পাঠ করা, ইলমি দিন অর্জন করা। আর আজকের বিষয় ছিল ইমাম শাফি রাহমাতুল্লাহের চরিত্র মুবারকের ইলমি দিন সম্পর্কে। আল্লাহ করিম আমাদেরকে ইমাম শাফি রাহমাতুল্লাহের সে ফায়জান দান করুক, সুবহানাল্লাহ। ওনারা কেমন ছিলেন, ইলমি দিনের প্রতি কোরবান হয়ে গিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকেও এমন মহাব্বত এমন জক ও শখ ইলমি দিনের প্রতি দান করুক যেন আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর দিনের আহকাম আমরা শিখতে পারি। আল্লাহ পাক তেমন ব্যবস্থা করে দিক। সবসময় দোয়াও করা প্রয়োজন যে মাওলা তোমার দিন শেখার মতো, তোমার দিনকে বোঝার মতো যে জ্ঞানটা আমার প্রয়োজন মাওলা, আমি যেন সেই জ্ঞানটা অর্জন করতে পারি মাওলা, তুমি আমাকে সে তৌফিক দিয়ে দাও, তুমি আমার জন্য সে আসানি পয়দা করে দাও। অনেক সময় দেখা যায় দুনিয়াবী কাজের কারণে, দুনিয়াবী পেরেশানির কারণে বা দুনিয়াবী যে আমাদের রয়েছে যত ব্যস্ততা সেগুলোর কারণে আমরা দিন থেকে গাফিল হয়ে যাই, উদাসীন হয়ে যাই। মনে রাখবেন, ইলমি দিন অর্জন না করলে, ইলমি দিন থেকে উদাসীন হলে শয়তান আপনাকে তত বেশি ধোকা দিবে। যখন আমার মধ্যে জ্ঞান থাকবে, আমি বুঝতে পারবো এটা শয়তানের ধোকা, এটা নাফরমানিমূলক কাজ, তখন আমার হাত সেদিকে যাবে না, আমার চিন্তা সেদিকে যাবে না। বান্দা গুনাহ তখনই করে যখন সেটার আজাব সম্পর্কে না জানে যে এটা করলে কেমন গুনাহ। যে জানে নামাজ কাজা করা হারাম, নামাজ কাজা করলে জাহান্নামে যেতে হবে, সে কখনো নামাজ কাজাই করবে না। তার মনে ভয় পয়দা হবে, ফজরের সময় অটোমেটিক চোখ খুলে দেবে, আল্লাহ আকবার, যদি আমি ফজর না পড়ি আমাকে জাহান্নামে যেতে হবে, জাহান্নামের আগুন আমার শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। কেন? কারণ আমি এটা জানি, আর এটার নাম হচ্ছে ইলমি দিন। তো আমরা ইলমি দিন অর্জন করি, দোয়া করি আল্লাহ পাকের দরবারে যেন আল্লাহ পাক আমাদের জন্য সেই সহজতা প্রদান করে। দিনের জ্ঞান শিখতে হবে নিজের জন্য, আমল করার জন্য, অপর ভাইকে শেখার জন্য। আজকে ইমাম শাফি রাহমাতুল্লাহের আমরা ইলমি দিন শিখেছি। আল্লাহর পানা আমাদের সমাজে কিছু মানুষ পাওয়া যায় যারা ইমাম শাফি রাহমাতুল্লাহ রায় বা আমাদের বুজুগানের দিন সম্পর্কে খারাপ আকীদা পোষণ করে, ওরাও ইলমি দিনের নামে কিছু একটা অর্জন করে, তারপর ওরা বলে আমরা ইমাম আজম আবু হানিফা থেকে জ্ঞানী হয়ে গেছে। অনেকে ইমাম আজম আবু হানিফা থেকে নিজেকে জ্ঞানী দাবি করে, আস্তাগফিরুল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ রায় কত বড় ব্যক্তিত্ব ছিলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ রায় কত বড় ব্যক্তিত্ব ছিলেন। মনে রাখবেন, দিনের জ্ঞান ইলমি দিন আমি যতই অর্জন করি না কেন, যারা আকাবির ছিলেন আমাদের, যারা পূর্ববর্তী আল্লাহ ওয়ালা ছিলেন, তাদের মাকামে আমরা পৌঁছতে পারবো না। ওনারা আল্লাহর ওলি ছিলেন, ওনারা সেই বেলায়েত আল্লাহ পাক ওনাদেরকে দান করে দিয়েছেন, ইলমের অনেক বড় খিদমত করে নিয়েছেন। আমি আপনি সেই খিদমত করতে পারবো না হয়তো, যদি আল্লাহ পাক দয়া করে হয়তো তাদের সাথে আমরা কিছু খিদমত করতে পারবো। তো ইলমি দিন শিখবো, পাশাপাশি ইলমি দিন শিখার পরে সেই ইলমটাকে যেন আমি গুমরাহির কাজে, খারাপ কাজে ব্যবহার না করি। অনেকে ইলমি দিন নামে তো অনেক কিছু শিখে, কিতাবও পাঠ করে, বিভিন্ন ধরনের পুস্তিকাও পাঠ করে, কিন্তু এই জ্ঞান শেখার পর এখন তার নামাজের ধরন পাল্টে যায়, এখন তার রোজার ধরন পাল্টে যায়, তারাবির ধরন পাল্টে যায়, শরীর আহকাম পাল্টে যায়, তার নাপাকি পবিত্রতার মাসালা পাল্টে যায়, তার হজের আহকাম পাল্টে যায়। অনেকে দিনের জ্ঞান শেখার নামে অনেক কিছু শিখে, কিন্তু সে হজে গেলে মদিনা যায় না, কারণ মদিনা যাওয়ার তো কোনো দরকার নেই, হজের এটা অংশ না। তো আমার এই জ্ঞান আমাকে কোনো কাজেই দিবে না। জ্ঞান শিখতে হবে আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য, ইলমি দিন অর্জন করতে হবে রসুলের পাকের মহাব্বতকে বৃদ্ধি করার জন্য, তাহলে ইনশাআল্লাহ তাআলা সে ইলমি দিন আমার কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ইলম অর্জন করার তৌফিক দান করুক যে ইলমের মাধ্যমে আল্লাহ পাককে রাজি করা যায়, রাসূল পাকের সুন্নতে কারিমের উপর আমল করা যায়। আল্লাহ কারিম আমাদেরকে সেরকম তৌফিক দান করুক। আগামী পর্বে আবারও দেখা হবে আরও একটি নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
খোদার অনন্য নিয়ামত হলে নলি গান, এ বিশ্ব হলো দেহ প্রাণ হলে।